মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত।
আরে চল চল গিয়ে আগে আলাপ করে আসি।
হ্যাঁ চলো তাড়াতাড়ি। কি অদ্ভুত,
শুনতে পাচ্ছো না নাকি? ও মশাই দরজাটা খুলুন, কখন থেকে দাঁড়িয়ে আছি ডাকছি।
ভদ্রলোক কোথায় ভাবছে গিয়ে আবার কি উৎপাত, কিন্তু আমরা এবার কি করি?
ও বর্দা, দরজায় আরেকবার ধাক্কা দাও না।
দাঁড়া না, খুলবেন, অত ব্যস্ত হলে হয়?
দে বলছি দে।
আরে ও মশাই খুলুন, দরজাটা খুলুন এবার।
যা ভয় করছিলাম শেষে তাই হলো। এই লতা, লতা আরে শিগগির ওঠো।
আমাকে বলবে না, আমার কি?
ওহো ওঠো লক্ষ্মীরি, তাড়াতাড়ি ঘরটা একটু গুছিয়ে ফেলো। হ্যাঁ এতে শুধু আমারই মান বাঁচবে তা তো নয়, তোমারও তো বাঁচবে বলো।
আমার আমার এসবে কিছু এসে যায় না।
লক্ষ্মীটি ওঠো, একটু ভদ্রতা রক্ষা করে চললে দোষ কি বলো? হ্যাঁ কিছুক্ষণের জন্য একটু কষ্ট করো প্লিজ। ওঠো ওঠো, অনেকক্ষণ ওরা বাইরে দাঁড়িয়ে আছে।
মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন সুবোধ ঘোষের লেখা গল্প বারবধু। মুখ্য ভূমিকায় প্রসূন দাস, আম্রপালী ঘোষ মিত্র। শুরু হচ্ছে বারবধু।
বাইরের বারান্দায় অনেকগুলো পায়ের শব্দ আর একদল মেয়ে ও পুরুষের হাসি কথার আওয়াজ এগিয়ে আসতেই কান খাড়া হয়ে গিয়েছিল প্রসাদের। দরজায় কড়া নাড়ার শব্দটা হতেই ঘরের ভেতর বসে চমকে উঠল প্রসাদ। চেয়ারটা ছেড়ে চকিতে উঠে দাঁড়াল সে। ঘরের অবস্থা যেমন অগোছালো, তার বুদ্ধিও তখনকার মতন তেমনি অপ্রস্তুত। ফাঁপড়ে পড়ল প্রসাদ, চাপা গলায় আস্তে আস্তে বলল,
যা ভয় করছিলাম শেষে তাই হলো। এই লতা আরে শিগগিরই ওঠো।
আমাকে মেঝে ভোগাও কেন বলতো, আমি কি ওসবের ধারদারি?
বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে কথাটা বলেই তাকিয়ার ওপর এলিয়ে শুয়ে লতা আগের মতোই নিবিষ্ট মনে সিগারেট টেনে চলল। পাশে টেবিলের ওপর একটা বিয়ারের বোতল আর চাবি পড়ে রয়েছে, তখনও বোতলের ছিপি খোলা হয়নি। একটা রেশমি শাড়ি লুঙ্গির মতো লতার কোমরে জড়ানো। সন্ধ্যা প্রদীপের সঙ্গে সঙ্গে সবেমাত্র তারা দুজনে বৈঠকে বসেছে, কিন্তু প্রসাদ ছাড়ল না। বাইরে দাঁড়ানো মহিলা পুরুষের দল চলে যায়নি, তারা এত সহজে চলে যাবে বলেও মনে হল না প্রসাদের। সে আবারও বলল,
অন্যায় করছো লতা, ওঠো লক্ষ্মীটি, তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে ফেলো।
বললাম না আমাকে জ্বালিও না।
উফ আরে ওঠো লক্ষ্মীটি ওঠো,
ছাড়ো তো।
এতে শুধু আমারই মান বাঁচবে তা তো নয়, তোমারও বাঁচবে। ওঠো কিছুক্ষণের জন্য একটু কষ্ট করো, আরে অনেকক্ষণ ওরা বাইরে দাঁড়িয়ে আছে।
আচ্ছা জ্বালা হলো বাবা।
লতা উঠল, প্রসাদ তাড়াতাড়ি বিয়ারের বোতলটা আলমারিতে তুলে আলমারি বন্ধ করল। ঘরের দেওয়ালে টাঙানো দুটো বড় বড় ছবি নামিয়ে খাটের তলায় লুকিয়ে রাখল। যতদূর সম্ভব ঘরের মূর্তিটাকে দুচোখ দিয়ে পরীক্ষা করে দেখল প্রসাদ, কোথাও কোনো অপরুচির ইঙ্গিত সব সতর্কতাকে ফাঁকি দিয়ে যেন লুকিয়ে না থাকে। ঘরের চারিদিকে নজর ঘোরাতে ঘোরাতে হঠাৎ ভেতরের ঘরে যাওয়ার পর্দাটার ওপর নজর পড়তেই প্রসাদ দেখল জরির কাজ করা একজোড়া বিলিতি নগ্নিকা হাওয়া লেগে কুৎসিত ভাবে ঢলে পড়ছে। তখনও
পর্দাটা,
প্রসাদ পর্দাটাকে এক থাবা দিয়ে ধরে কুঁচকে পাকিয়ে খাটের তলায় ছুঁড়ে দিল। প্রসাদ যত ব্যস্ত হয়ে ওঠে লতার উৎসাহ যেন ততই এক নির্বিকার হৃদয়হীনতায় শ্লথ হয়ে পড়ে থাকে। প্রসাদ অসহায়ের মতো একটু দাঁড়িয়ে রইল, তারপর আবার লতাকে তাড়া দিল সে।
এই লতা এবার এবার তুমি একটু তাড়াতাড়ি।
আর পারি না তোমাকে নিয়ে, তোমার এই ভদ্রপনার ভরং রাখতে গিয়ে না বাইরের লোকের সামনে বারবার আর ঢং দেখাতে পারবো না। সারাদিন তো শুধু তোমার মানের ভয়েই ওই চাকর বাকরদের সামনে একটু জোরে হাসতে কাশতেও পারি না। আর এতই যদি পারি তবে তোমার কাছে বাধা থাকতে যাব কেন গো? থিয়েটারে কাটলেই তো দুর্দশ হতো।
জোর করছি না লক্ষ্মীটি, দয়া করে উদ্ধার করো।
ডুডু খাবে খোপকা, বুকের পাটা নেই যখন তখন মেয়ে মানুষ রাখতে এত শখ কেন?
প্লিজ প্লিজ,
শ্যাম রাখি কুল রাখি দুই একসঙ্গে হয় না বাপু।
ঠিক করে হেসে ফেলে প্রসাদের থুতনিটা নেড়ে দিয়ে কথাটা বলে লতা একটা তোয়ালে আর শাড়ি আলনা থেকে তুলে নিয়ে স্নানের ঘরে চলে যায়। প্রসাদের বুক থেকে বন্ধ নিঃশ্বাসটা যেন মুক্তি পায়। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাইরের ঘরের দরজা খুলে দেয়। সে জনাচারিক প্রৌঢ় বৃদ্ধ ও যুবক, ছ সাতজন প্রৌঢ়া ও তরুণী আর গোটা দশের ছোট ছোট ছেলে মেয়ে হুড়মুড় করে ঘরের ভেতর ঢুকে পড়ে। হিলতোলা জুতো আর স্যান্ডেলের আওয়াজ, একপাল ছেলের দৌড়াদৌড়ির হুটোপুটি, শাড়ি আর আঁচলের খসখস শব্দ, চুরির নিকন, পাউডার ও এসেন্সের সুবাস, বৃদ্ধ ভদ্রলোকের চুরুটের ধোঁয়া আর হাত ছড়ির ঠকাঠক শব্দ, বাইরের পৃথিবী থেকে একটা ভালোবাসা ও আন্তরিকতার উচ্ছ্বাস যেন প্রসাদের ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে এসে ছড়িয়ে পড়ল। প্রসাদ হাসি মুখে নমস্কার জানাল।
আরে আসুন আসুন আসুন।
রাখালবাবু, তারকবাবু, হরিশবাবুরা বেশ লোক, তাঁদের ব্যবহারে কোনো জড়তা নেই, কেতাদুরস্ত ভদ্র আনার বালাই নেই, অপরিচয়ের সংকোচ নেই। বৃদ্ধ রাখালবাবু গা থেকে আলোয়ানের স্তূপ নামিয়ে খাটের ওপর তাকিয়া টেনে বসে পড়লেন। যে যার ইচ্ছে মতো চেয়ার টেনে নিল, মেয়েরা ব্র্যাকেট থেকে একটা গোটানো সুতির গালিচা নিজেরাই নামিয়ে নিয়ে পেতে বসে পড়ল। রাখালবাবু বললেন,
তাহলে এইবার তোমার অভিযোগ শুনিয়ে দাও রণজিৎ। হ্যাঁ
সত্যি মশাই, আপনার বিরুদ্ধে আমাদের অনেক বলবার আছে। আমরাও তো আপনার মতো এখানে চেঞ্জেই এসেছি, এই তো কোটা ঘর মাত্র আমরা, এছাড়া আর কোনো বাঙালির মুখও দেখতে পাই না। আমরা খুঁজছি কি করে একটু দল ভারী করি, আপনি ভীমালুম ডুব দিয়ে আছেন।
কোনো মানে হয়?
এটা অন্যায় হয়েছে।
প্রসাদ সলজ্জভাবে নিজের অপরাধ স্বীকার করে নিতেই মেয়েদের দল থেকে প্রথম কথা বলল আভা, রণজিতের বোন।
ও বর্দা, তোমরা তো এরই মধ্যে নিজেদের দল ভারী করে ফেললে, আমরা কি করি? ভেতর থেকে তো কারো কোনো সাড়া শব্দই পাচ্ছি না।
একটু অপেক্ষা করুন, এক্ষুনি আসছেন।
তাই
পর্দা ঠেলে ঘরে ঢুকল লতা। চওড়াপাড় একটা তাঁতের শাড়ি পরেছে সে। সামনেই বুড়ো রাখালবাবুকে দেখতে পেয়ে লতা থমকে দাঁড়িয়ে মাথার কাপড়টা আরো একটু সামনে টেনে নামিয়ে নিল। সিঁথিতে লম্বা সিঁদুরের টান, পায়ে জুতো নেই তাই তার পায়ের সরু আলতার রেখাটা সহজেই চোখে পড়ছে। লতাকে দেখবার পর প্রসাদের মুখের ওপর থেকে ভীরু কাতরতার ক্ষীণ ছায়াটুকু এবার সরে গেল। কথাবার্তায় সহজ সফূর্তি ফিরে পেল প্রসাদ। লতাকে গালিচার ওপর বসাবার জন্য আভা ইতিমধ্যেই তার হাত ধরে একবার টানল, কিন্তু লতা বসল না।
চলুন আপনারা সবাই ভেতরে চলুন। চলুন চলুন।
আভা ও অন্যান্য মহিলাদের নিয়ে লতা ভেতরে গেল। বাইরের ঘরে ও ভেতরের ঘরে অনেকক্ষণ অবাধ গল্প, তর্ক ও হাসির পালা গড়িয়ে চলল। ছেলেপিলেরা দুবার মারামারি বাধাল, তাদের থামাতে গিয়ে বুড়োরা গোলমাল করল আরো বেশি। আজ দেড় মাসের মধ্যে বরাকর কলোনির এক প্রান্তে এই নিরালা বাংলো বাড়িটার কোন সন্ধ্যা এত প্রাণময় হয়ে ওঠেনি। লতা অভ্যাগত সকলকেই আপ্যায়ন করার জন্য খাবার তৈরি করার উদ্যোগ করছিল। মেয়েরা সবাই মিলে প্রতিবাদ করে থামিয়েছে।
না না, শুধু চা হলেই হবে, আর কিচ্ছু করতে হবে না।
না না, কিন্তু ছেলেরা কি খাবে? শুধু চা? না না, তা হতে পারে না।
ছেলেরা? আরে না না না, থাক
না। না না, তা হয় না ভাই।
মানে
দেখছেন তো ওদিকে মশাই কেমন নিশ্চিন্ত মনে শুধু কথা দিয়ে চিড়ে ভেজাচ্ছেন, এদিকে কোনো হুঁশই নেই, খোঁজ খবর নেওয়ার নাম নেই।
তা আপনি হিংসে করছেন কেন? দাঁড়ান আমি দেখছি।
আভা হঠাৎ নিজের খেয়ালেই বাইরের ঘরে এসে বলল,
দাদা বৌদি রাগ করছেন, ভিতরে কত কাজ রয়েছে আর আপনি সব ভুলে গল্পে ডুবে আছেন।
কেন, কি ব্যাপার?
স্বয়ং গিয়ে খোঁজ নিন।
বেশ।
লতা দরজার আড়ালে ভেতরের দাওয়ায় অন্ধকারে দাঁড়িয়েছিল। প্রসাদ ভেতরে আসতেই ফিসফিস করে লতা বলল,
বলছি যে চা না হয় হলো, কিন্তু এই ছেলেপিলেদের কি দেব? তুমি একবার বাজার থেকে ঘুরে এসো, কিছু মিষ্টি টিষ্টি।
বৌদি বৌদি, দাদাকে কি আনতে বলছেন?
না না, তেমন কিছু না, ওই শুধু বাচ্চাদের জন্য একটু মিষ্টি।
ইমা না না, ও সব কিছু লাগবে না।
সত্যি বৌদি, বড্ড বাড়াবাড়ি করছেন কিন্তু।
বলছি বিস্কুটের টিনটা খুললে হয় না, নইলে অবশ্য বাজারে যেতে হয়।
ও হো, তাই তো, একেবারে মনে ছিল না, যাক ওতেই হবে।
মেলামেশার পাঠ শেষ হতে রাত 10টা বাজল। তার আগে অবশ্য প্রসাদকে গাইতে হল। ঘরের কোণে শালুর খোলে রাখা এসরাজটা গুণি প্রসাদের পরিচয় আগেই জাহির করে দিয়েছিল। এবার রাখালবাবু আলোয়ানটা তুলে নিয়ে গায়ে জড়ালেন আবার।
তাহলে এইবার তোমায় মুক্তি দেব প্রসাদ বাবু। হ্যাঁ, আরে বাবা, রাত তো অনেক হলো, উঠি আমরা, উঠি। চলো ভাই চলো।
রাখালবাবু স্ত্রী পায়ের মোজাটা টেনে টুনে ঠিক করল।
চলো সকলে চলো।
ফোলা ফোলা পা দুটোতে বেরি বেরির নিদর্শন স্পষ্ট। তারকবাবু নতুন চুরুট ধরিয়ে হাত ছড়িটা আবার ঠুকলেন। এক আভা ছাড়া তিনটি মেয়েই তাঁর ভাগ্নি, ভাইঝি আর শ্যালিকা। ছেলেপিলেদের মধ্যে চারজন রাখালবাবুর নাতি, বাকি সবকটি হরিশবাবুর। হরিশ দম্পতি আজ অনুপস্থিত। তাঁরা বাতের প্রকোপে আজ আর ঘর থেকে বেরোননি, বিছানাতেই শুয়ে আছেন। চলে যাওয়ার আগে সবাই সবাইকে বিদায় সম্ভাষণ জানাতে প্রসাদের ঘর আবার মুখরিত করে তুলল। প্রসাদ ফটক পর্যন্ত লণ্ঠন হাতে এগিয়ে এল। লতা সিঁড়ির ওপর দাঁড়িয়ে রইল ছায়ার মতো।
চলুন চলুন।
আহ, বাঁচা গেল। কি হলো? আরে ওঠো ওঠো।
সবাই চলে যেতেই ফিরে এসে দরজা বন্ধ করে বিয়ারের বোতলটা আবার টেবিলের ওপর নামাল প্রসাদ। শরীরটা যেন ক্লান্ত হয়ে পড়েছিল লতার, তাই বিছানার ওপর একটা বালিশ আঁকড়ে চুপ করে শুয়ে রইল সে। কিন্তু প্রসাদের গলার স্বরে সফুর্তি চড়ে উঠেছে।
এগি, আরে উঠে বসো। এ সময় বেরসিকতা করো না মাইরি। আরে আরে এসো না, এসো। কি হলো, ওঠো। কি হলো, চাপ বাবা।
লতা কোনো সাড়া না দিয়ে তেমনি নিশ্চল হয়ে শুয়ে রইল। প্রসাদ হাত ধরে টানাটানি করতেই উঠে বসে সে রুক্ষস্বরে বলল,
যখন তখন অসভ্যতা করো না তো, ভালো লাগে না।
বেশ বেশ, করব না। আচ্ছা যাও, এবার চটপট করে আলতাফালতা সাজগোজ সব বদলে এসো দেখি। এক পাত্র ছড়িয়ে নিয়ে বসা যাক জুত করে। হ্যাঁ,
শেষে বাধ্য হয়েই উঠল লতা, পাশের ঘরে চলে গেল, তাঁতের শাড়ি ছাড়ল, আলতা সিঁদুর মুছে ফেলল। হঠাৎ একটা সন্ধ্যার কপট বউয়ের সাজ ঘুচিয়ে পায়জামা পরে চটি পায়ে দিয়ে সে আবার এসে ঢুকল ঘরে। প্রসাদ তাকে দেখে খুশিতে আটখানা হয়ে গেল।
বাহ, সত্যি তোমাকে ফাইন মানিয়েছে এবার।
লতার কানে যেন কথাটা গেল না। ধীরে সুস্থে একটা সিগারেট তুলে নিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়াল লতা। দূরে বরাকরের পুলের ওপর একটা আলোর সারি মিটমিট করছে, আর কিছুই দেখা যায় না। কাছেই একটা নামহীন ফুল গাছের তলা থেকে স্তূপীকৃত বাসি ফুলের পচাটে উগ্র গন্ধ বাতাসে ভেসে আসছে। লতা লম্বা লম্বা টান দিয়ে সিগারেটের ধোঁয়ায় মুখ ভরে নেয়, আস্তে আস্তে ছাড়ে। কিছুক্ষণ পর প্রসাদের যেন চমক ভাঙল। দ্বিতীয় বিয়ারের বোতলটা শেষ হয়েছে। লতা তখনও জানলার কাছে দাঁড়িয়ে। প্রসাদ ঘাড় ফিরিয়ে একবার তাকাল, তারপর বকে চলল নিজের মনে। তার স্বর জড়িয়ে যায়।
বেশ বেশ, ওইখানে দাঁড়িয়ে থাক। দূরের বন্ধু দূরেতে রহ, কিন্তু তুমি বাবা পাকা খেলোয়াড়। এতগুলো ভদ্রলোক আর মহিলাকে দিনে তারা দেখিয়ে দিলে বাবা। হ্যাঁ, তবু থ্যাংক ইউ ভেরি মাচ, আমার মান বাঁচিয়েছ, তোমাকে বকশিস দেব। আসছে বছর কাশ্মীর। কিন্তু তুমি আমাকে এইমাত্র অসভ্য বলেছ। হ্যাঁ, অসভ্য, ইউ ভ্রষ্টা মুড়িয়ালির বাচ্চে, আমি তোমাকে জুতিয়ে।
টেবিলটা একটা ঠেলা মেরে উল্টে দিয়ে সরসে দাঁত ঘষে প্রসাদ হুমকি দিয়ে উঠে দাঁড়াল। লতা এইবার মুখ ফিরিয়ে দেখল, কিন্তু কোনো চাঞ্চল্য দেখা গেল না তার। শান্ত ও সহজ অথচ দৃঢ় স্বরে বলল,
হঠাৎ তো মেজাজ জেগে উঠল কেন? বসো বলছি।
তারপর এগিয়ে এসে আলমারি থেকে আর একটা বিয়ার বের করে গ্লাস ভর্তি করে প্রসাদের সামনে ধরল লতা। প্রসাদ ঢকঢক করে খেয়ে চোখ বুজে অলসভাবে হাত বাড়ালো সিগারেটের জন্য। প্রসাদের মেজাজ কুলকাঠের আগুনের মতো যেন থেকে থেকে সশব্দে ছিটকে পড়ছিল। লতা খুব ভালো করেই এ রোগের ওষুধ জানে। এখনই প্রসাদের কোলের ওপর পা দুটো ছড়িয়ে দিয়ে যদি একটু ফষ্টি করা যায়, দুটো ছড়া গেয়ে ওঠে, ওই মেজাজের আগুন ঠান্ডা ছাই হয়ে উড়ে যেতে কতক্ষণ। কিন্তু এক্ষুনি তার ওরকম কিছুই করার ইচ্ছে হল না। এক ঠান্ডা নির্বিকার চাউনিতে প্রসাদের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল সে। প্রসাদ লতার মুখের দিকে তাকিয়ে বড় বড় চোখ করে একটা দৃপ্ত ভঙ্গিতে বলল,
যেমন রেখেছি তেমন থাকবে, বুঝেছ?
বলেছি তো, তাই থাকবো।
তাই থাকবো। এই, তবে এত পোজ করছো কেন? তুমি তো বাঁধা মেয়ে মানুষ মাত্র।
তা তো জানি।
জানো? হ্যাঁ, এই শোনো, তুমি আমার চাকরানি হবার যোগ্য নয়, বুঝেছ?
কি, তোমার কাছে বাঁধা থাকতে আমার কোনো গরজ নেই। আমি কালই ফিরে যাব তারকেশ্বরে।
হঠাৎ আগুনের ঝাপটা লেগে যেন লতা ছটফট করে উঠল। এতক্ষণ প্রসাদের এই বকাবকিকে নেশারি মানুষের মূঢ়তা মনে করেই চুপ করেছিল সে। কিন্তু প্রসাদের এই কথাগুলোর ভেতর দিয়ে একটা অতি সূক্ষ্ম সত্যের ইঙ্গিত যেন ঝিলিক দিয়ে গেল। প্রসাদের কাছে এগিয়ে গিয়ে চেয়ারের হাতলটা ধরে তার মুখের ওপর কঠোরভাবে তাকিয়ে রইল লতা। কিন্তু লতার ক্ষোভ শুধু ফনা তুলে দাঁড়াল মাত্র, ছোবল আর পড়ল না। লতা সরে এলো আস্তে আস্তে, তারপর পাশের ঘরে গিয়ে খিল এঁটে দিল। অনেক রাত্রে একটানা স্তব্ধতার পর লতার ঘরের কড়া বেজে উঠল আবার। নেশা কেটে যাওয়ার পর প্রসাদের মনের অবসাদের মধ্যে সেই ভালো মানুষই ভীরুতা যেন সতর্ক হয়ে উঠল। লতাকে সে ভালো করেই চেনে। এসব মানুষকে চটিয়ে লাভ নেই। জীবনের চোরা ঘরে ওরা পাপের সঙ্গে চুক্তি করে চলে। বাইরের আঙিনা যেখানে আত্মীয়তার মেলা, সেটা ওদের কাছে বিদেশের মতো দুর্বোধ্য। তার মর্যাদা দেবার মতন কোনো দরদ ওদের নেই। লোক সমাজে প্রসাদের মান মর্যাদার জন্য কতটুকু মাথা ব্যথা আছে লতার, কাল সকালেই যাবার আগে হয়তো বরাকর কলোনির প্রতিটি প্রাণীকে জানিয়ে দিয়ে যাবে নিজের পরিচয়, আর সেই সঙ্গে প্রসাদের এত যত্নে গড়া সুনামের সামাজিক স্বাক্ষরে কালি ঢেলে দিয়ে যাবে। প্রসাদ দরজার বাইরে দাঁড়িয়ে মিনতি করে বলল,
বলো তুমি রাগ করো নি, হেই বলো না, তবে আমি ঘুমোতে যাবো, হ্যাঁ প্লিজ বলো, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না কিন্তু, বলো, তা না হলে আমি এখান থেকে এক পা নড়ব না কিন্তু। লতা, এই লতা, শুনতে পাচ্ছ? উত্তর দিচ্ছ না কেন? বলো, কাল যাবে না? লতা, এই লতা,
না আমি যাব না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো।
প্রসাদের বারবার কড়া নাড়ার জবাবে ঘরের ভেতর থেকে লতা শান্ত কণ্ঠস্বরের জবাব দিল। ঘরের দরজা আর খুলল না। রাত কেটে ভোর হয়ে গেল।
চাচিজি, ও চাচিজি,
বারান্দা থেকে ডাকছে বিক্রম।
চাচিজি,
সুবেদার বাবুর ছোট ছেলে।
চাচিজি,
মেঝের ওপর বিক্রমের লাট্টু মাঝে মাঝে খরখর করে চক্কর দিচ্ছে শোনা যায়। ঘুম ভাঙতে প্রসাদ বুঝল ভোর হয়ে গেছে। কদিন থেকে রোজ ভোরবেলা ছেলেটা আসে, লতার সঙ্গে চা পাউরুটি খায়, তারপর কিছুক্ষণ পেঁপে গাছটার নিচে মাটি দিয়ে কেল্লা তৈরি করে পেঁপে ডাঁটার তোপ দিয়ে এই শেষে উড়িয়ে দিয়ে বাড়ি চলে যায়। ঘুম ভাঙতেই গত রাত্রির ঘটনাগুলো প্রসাদের সব মনে পড়ে গেল। ভাঙা স্বপ্নের মতো জোড়া লেগে সবটুকু তার মনের পর্দায় আবার ফুটে উঠল। ভোর থেকে সন্ধে পর্যন্ত আজ আবার সেই একে একে সবাই আসবে, আর লতা এক গৃহবধূর ভূমিকায় নিপুণ অভিনয় করে যাবে। এক রাশ ক্লান্তিতে প্রসাদের তক্ষুনি বিছানা ছেড়ে উঠতে ইচ্ছেও করছিল না। সে বিছানায় শুয়ে শুয়ে বুঝতে পারছিল পাশের ঘরে লতা জেগে উঠেছে, কাপড় চোপড় ছাড়ছে। এইবার বাইরের ঘরের খিল খুলছে লতা, বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে। বিক্রম যেন অনুযোগ করে বলল,
ইতলা নিন যাতে ও চাচিজি।
এসো বিক্রম।
প্রসাদ শুয়ে শুয়ে সবই অনুমান করে নিতে পারছিল। তার মনে হল মহাবীর চাকরটাও বোধহয় এসে গেছে, কারণ বাইরে ঝাড়ু দেবার শব্দ শুনতে পাচ্ছিল সে। তারপর কি হবে প্রসাদ তাও জানে। তারপর মহাবীর চা নিয়ে আসবে, বিছানা ছেড়ে উঠতে হবে, তারপর তাকে আরো দেখতে হবে। লতা সুগৃহিণীর মতো সারা দুপুর মহাবীরের কাজ তদারক করছে, ভাঁড়ার খুলে হিসেব করে ঘি ময়দা বার করছে, তারপর খাওয়া। লতা তখন স্নান সেরে মহাবীরের সঙ্গে ধর্মশালার মন্দিরে প্রসাদ আনতে যাবে।
আচ্ছা, আমাদের কিন্তু প্রসাদ আনতে যেতে হবে।
এক কৃত্রিম সংসারের শিবিরে সমস্ত দিন ধরে এই নিয়মিত কর্তব্যের সাধনা, প্রেরণা নেই তবু যেন নিজের দমেই চলে, চলতে হয় বলেই যেন চলে। আর প্রসাদের মন যেন ক্লিষ্ট যাত্রীর মতো এই খাপ ছাড়া মুহূর্তগুলোর চাকার ওপর দিয়ে ধৈর্য ধরে ততক্ষণ গড়িয়ে চলে যতক্ষণ না সন্ধে হয়, গন্তব্যে এসে পৌঁছয়। সন্ধের পর তখনই শুধু লতাকে কাছে পাওয়া যায় আর চিনতে পারা যায়। তার আগে এতক্ষণ সে বাংলো বাড়ির হাওয়া থেকে উপে যায়। বিক্রম চলে যায়, যেতে না যেতে হয়তো লালাবাবুর স্ত্রী এসে বিশ্ব সংসারের কাহিনী নিয়ে বসেন। লালাবাবুর জামাইটির চাকরি নেই, মেয়েটি দুঃখে আছে, তাদের কাহিনী শুনে লতার মন ম্লান হয়ে যায়। তাদের এই দুঃখটা যেন ওরই মনে সবচেয়ে বেশি বাজে। এই সমস্ত ঘটনাগুলোই প্রসাদের কাছে আজ কেমন গর্হিত মনে হয়। তার মনে হয় এত বড় একটা ফাঁকি এ জগৎ সংসারে সত্যের সাজ সেজে থাকবে এ যেন কিছুতেই ঠিক হচ্ছে না, মস্ত বড় অন্যায় হচ্ছে এটা। আলো অন্ধকারের তফাৎটুকুও যে মিথ্যে হয়ে ওঠে এর ফলে, তার এইসব ভাবনার মধ্যেই রাখালবাবুর বেয়ারা একটা চিঠি নিয়ে এল।
প্রসাদবাবু, লতাকে আজ বিকেলে একবার পাঠিয়ে দিও, আজ রাত্রে এখানেই দুটো ডাল ভাত খেয়ে ফিরবে। ইতি মেষমশাই।
আজকের সকালে লতার মনটা কেমন যেন অস্বস্তিতে ভরে আছে, মাঝে মাঝে অকারণে ভয় করছে। কিসের জন্য এবং কেন লতা ঠিক বুঝে উঠতে পারছে না। এরকম এর আগে কোনোদিন হয়নি তার, নইলে তাকে গালাগালি দিয়ে রেহাই পেয়ে যাবে এমন কোন জমিদারের বেটা সে আজও দেখেনি। কিন্তু আজ নিজের মনের দিকেই চেয়ে সে আশ্চর্য হয়ে গেল। কালকের রাত্রির ঘটনা নিয়ে বিতণ্ডা করার মতো কোনো উৎসাহই যেন সেখানে আর নেই। লতার বুঝতে দেরি হল না, এটা ভয় নয়, দুর্বলতা।
কিন্তু দুর্বলতাই বা আসবে কেন আমার? কিসের দুর্বলতা?
এলোমেলো একরাশ ভাবনার মধ্যেই লতার মন ধীরে ধীরে আবার হিংস্র হয়ে ওঠে। তার বারবার মনে হতে থাকে, প্রসাদ যদি তাকে তাড়িয়ে দেয় তাহলে? পরক্ষণেই নিজেকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে সে।
দিক না, তাতেই বা ক্ষতি কি? সে মারবাড়ি বেনিয়াটা তো এখনো আছে, তু করে ডাকলেই চলে আসবে ঠিক। কিন্তু যাবার আগে এই ভালো মানুষের ছেলেকে এমন শিক্ষা দিয়ে যেতে হবে যাতে জীবনে আর বেশ্যার সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস না হয়।
লতা,
এমন সময় প্রসাদের ডাক কানে যেতেই লতার বুকটা আশঙ্কায় আবারও ছমছম করে উঠল। প্রসাদ এগিয়ে এল, লতা মাথা নিচু করে মশলা বেছে চলল। প্রসাদ এবার বলল,
রাখালবাবুর বাড়িতে তোমার নেমন্তন্ন, যাবে?
চোখ তুলে তাকাল লতা, আশঙ্কার ঝাপসা পর্দাটা তার মন থেকে সরে গেল। মশলা বাঁচতে বাঁচতেই লতা নিচু স্বরে বলল,
যাব।
যাও, কিন্তু তোমার কোনো বেয়াড়াপোনা যেন টের না পায়।
লতা কোনো উত্তর দিল না, হাতের কাজ সারতে লাগল চুপ করে। সেদিনের পর থেকে প্রসাদ ও লতার সাজানো নাটকের সিন পাল্টে গেল, নতুন দৃশ্য আরম্ভ হল। এ যেমন অদ্ভুত তেমনি জটিল। শুধু লতা নয়, প্রসাদও তার সংক্ষিপ্ত জীবনের পরিধি অতিক্রম করে বহু মানুষের মেলামেশার প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে। আজকাল সন্ধেগুলো প্রসাদের বেশিরভাগ আভাদের বাড়িতে কেটে যায়, তবে লতা যায় রাখালবাবু, তারকবাবু ও হরিশবাবুর বাড়ি। তাছাড়া সুবেদার ও লালাজির বাড়িও আছে। শুধু আজ পর্যন্ত আভাদের বাড়ি লতার যাওয়া হয়ে ওঠেনি কোনোদিন। দুবার অবশ্য আভার বাড়ি থেকে নেমন্তন্ন এসছে লতার যাওয়ার জন্য, কিন্তু দুদিনই হঠাৎ কেন জানি লতার শরীর অসুস্থ হয়ে পড়ে। একদিন তার জ্বর হয়, আর একদিন খুব মাথা ধরে। প্রসাদের কথার জবাবে লতা কিছু না বলে চুপ করে রইল দেখে প্রসাদ আবারও বেশ হাসি খুশি ভাব দেখিয়ে বলল,
সত্যি লতা, তোমার বাহাদুরি বলতে হবে। যেখানে যাই সবারই মুখে তোমার প্রশংসা আর ধরে না দেখছি। কি চালি চেলেছ, হ্যাঁ? তবে দেখো যেন বেশি বাড়িয়ে তুলো না, কেমন?
কেন বাড়িয়ে তুললে তো তোমারই মান বাড়বে।
সত্যি কি যে কাণ্ড হচ্ছে! এক এক সময় যা ভয় করে আমার, যদি একবার ধরা পড়ে যাও লতা, কি ব্যাপার হবে বলো তো?
আমার আর কি চাই খোয়া যাবে, বনের পাখি বনে ফিরে যাব, ব্যাস।
তোমার কোনো ক্ষতি নেই, কিন্তু
হঠাৎ বিমর্ষ হয়ে অন্যমনস্কের মতো কথাগুলো বলতে বলতে চলে যায় প্রসাদ। আভা আরো দু তিন দিন প্রসাদের বাড়িতে এসেছিল, কথা বলেছে লতার সঙ্গে, কিন্তু প্রথম দিনের সেই সহজ হৃদ্যতা তার মধ্যে আর ছিল না। পরিচয় যত পুরনো হয়েছে ব্যবধান বেড়ে গেছে ততই। লতাও ঠিক সহজভাবে মিশতে পারেনি আভার সঙ্গে, কথা অবশ্য বলেছে লতা, কিন্তু তাল কেটে গেছে বারবার। চা এনে আভার সামনে ধরেছে, আভা আপত্তি করলেও সাধাসাধি করতে পারেনি লতা। চা জুড়িয়ে জল হয়ে গেছে। প্রসাদ আর লতা, যখন এরা দুজন শুধু থাকে তখন এদের মধ্যে এক দুস্তর ব্যবধান থাকে আজকাল। কথাবার্তা দিন দিন বিরল থেকে বিরলতর হয়ে এসেছে। লতা বেরিয়ে এসে দেখে প্রসাদ তখনও ফেরেনি। প্রসাদ বাইরে থেকে মাঝে মাঝে ফিরে এসে দেখে লতা ঘুমিয়ে পড়েছে, তার ঘরের দরজা বন্ধ। ভদ্রলোকের বাড়িতে মেয়েদের গল্পের আসরে লতার প্রসঙ্গ এক একবার ওঠে। মাসিমা মানে রাখালবাবুর স্ত্রী বলেন,
মেয়েটা বড় শান্ত, তাই না?
লতা বৌদি বেচারা সত্যি ভালো মানুষ।
একদম ঠিক বলেছে গো, আভা মিছিমিছিও নিন্দে করে।
কেন, আভা কি বলেছে?
আভা বলেছে লতা বৌদি নাকি লেখাপড়া জানে না, একেবারে গেঁয়ো গাঁয়ের মেয়ে।
মা তাই নাকি এসব বলেছে? ও দেখো, তা আভা নিজেকে কি মনে করে শুনি? ভয়ঙ্কর বিদুষী, মোর ছুরি। বিয়ের ছ মাস না যেতে স্বামী হারিয়েছিস, বিদ্যে নিয়ে ধেই ধেই করছিস, লজ্জাও করে না বাবা?
রাখালবাবুর স্ত্রীর কথায় মেয়েরা সকলে হেসে উঠল। আভার ওপর মাসিমার আক্রমণের একটা কারণ হতে পারে মাসিমাও গাঁয়ের মেয়ে। প্রসাদদের ঘরে এখন লালাজির স্ত্রী এসেছেন, লতা তার সঙ্গে বসে গল্প করছে, আর বাইরের ঘরে প্রসাদ গল্প করছে আভার সঙ্গে। প্রসাদ বেশ জোরে জোরে যেসব কথা বলে শুনে আভার মুখ ভয়ে বিবর্ণ হয়ে যায়। ঘন ঘন দরজার দিকে তাকায়, ভুরু কুঁচকে ভর্ৎসনার সুরে বলে,
আপনার কোনো ভয় ডর নেই প্রসাদ বাবু?
একটু পরেই লতা বুঝতে পারে আভা ও প্রসাদ বেড়াতে বের হয়ে যাচ্ছে। লালাজির স্ত্রী বোকার মতো লতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলেন,
তা ও ছোকরি কি আছে লতা? দেখো ওর চালচলন আমার ঠিক ভালো মনে হচ্ছে না, তুমি তুমি একটু কড়া হও লতা। হ্যাঁ বলে দিলাম।
আমি যদি ঠিক থাকি সব ঠিক থাকবে, আমার স্বামীও ঠিক থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না।
ও তো সহি আছে, একদম সহি বাত বলেছো লতা।
লালাজি স্ত্রী লতার কথায় সায় দিলেন বটে, কিন্তু মনে হল যেন অনিচ্ছা সত্ত্বেই বললেন কথাগুলো। কিন্তু লতার নিজের কথার প্রতিধ্বনি তার অন্তরের ভেতরে প্রচণ্ড বিদ্রূপের মতো বেজে উঠল। এরপর কিছুদিন কেটে গেল, তারকবাবুর বাড়ি থেকে নিমন্ত্রণ এল। তারকবাবুর মেয়ে প্রভাকে নিতে তার জামাই এসেছে। সব মেয়েদের মতো লতাও জামাইয়ের সঙ্গে গান গল্প ও ঠাট্টা নিয়ে আড্ডায় জমিয়ে বসল। বিদায় নেবার সময় প্রসাদ দেখল প্রভার স্বামী লতাকে পা ছুঁয়ে প্রণাম করছে। প্রসাদের সারা মনটা এই ঘটনার বিরুদ্ধে নীরবে প্রতিবাদ জানিয়ে যেন ছিঁড়ে পড়ল। পথে বেরিয়েই লতাকে গম্ভীরভাবে প্রসাদ বলল,
সত্যি বড় বাড়াবাড়ি হচ্ছে। কি হল, চুপ করে আছো যে? এই পাপ আমার লাগছে, তোমার কিছু হবে না।
প্রসাদের কথায় বিশ্বাস করতে পারলে খুশি হতে পারত লতা। তার জীবনের সব পাপ যদি সত্যি প্রসাদের জীবনের অভিশাপ হয়ে উঠতে পারে তাহলে লতা বড় নিশ্চিন্ত হতে পারত। কিন্তু এতটা সৌভাগ্য তার হবে এ বিশ্বাস হচ্ছিল না লতার। তাই লতার বুকের ভেতরটা সংশয়ে শিউরে উঠল। এই প্রথম নিজেকে অপরাধী ও অশুচি মনে করল লতা। প্রসাদের অনুমান সত্য হলে আশ্বস্ত হওয়া যেত ঠিকই, কিন্তু সত্যি কি তাই? নিরীহ নির্দোষ মানুষের হৃদয়ের ভালোবাসা শ্রদ্ধাকে এত বড় ফাঁকি দেওয়া পাপ বই কি? কিন্তু সে পাপের ভাগী হয়তো লতা নিজেও। তবে কোন স্বার্থের খাতিরে এই পাপ সে করতে বাধ্য হচ্ছে? প্রসাদের সম্মানের জন্যই তো। লতা মনে মনে নিজেকে ধিক্কার দিয়েও হেসে ওঠে। আরো বেশি করে হাসি পায় প্রসাদের ভাগ্যের দুর্বিপাক দেখে। ঘরে ফিরে প্রসাদ আবার কথা পাড়ল, তবে একটা কথাও সে ঠিক গুছিয়ে বলে উঠতে পারল না। তার কথার খাপছাড়া ভঙ্গিতেই লতা বুঝতে পারল যে প্রসাদ আসলে অনেক কিছু তাকে বলতে চায়, কিন্তু বলতে পারছে না। সে সাহস প্রসাদের আজ কেন যে আর নেই কে জানে। প্রসাদ বলল, আজকাল দেখছি ঘরের ভেতরেও বড় শুদ্ধাচার চালিয়েছ, এখানে তো তোমায় কেউ দেখতে আসছে না। তবে এখানেও কোনে বউটি সেজে থাকো কেন?
কই, তুমি তো আজকাল কাছে ডাকো না।
আমি না ডাকলে তোমার তাতে কি আসে যায়? প্রয়োজন থাকলেই ডাকব, কিন্তু তুমি সিগারেট ছেড়ে দিলে কেন? তুমি যেমন ছিলে তেমনই থাকবে, তোমার নিজেকে এত শুদ্ধ করার প্রয়োজন নেই।
তোমাকেও কোনো উপদেশ দিতে হবে না।
মানে?
আমার যেমন ইচ্ছে আমি তেমনই থাকব।
লতার এই উদ্ধত কথা বলার ভঙ্গি প্রসাদকে অপমান করল ঠিকই, কিন্তু তার বিভ্রান্ত ও অসহায় মনের অলিগলি ঘুরে সে এমন কোনো যুক্তিও খুঁজে পেল না যা বলে লতাকে উপেক্ষা করা যায়। প্রসাদের মনে হল তার সম্ভ্রম ভীতি মনুষ্যত্বের চাবিকাঠিটুকু লতা যেন হাত করে ফেলেছে। লতা সত্যি বেপরোয়া হয়ে গেছে। আভার কথা মনে পড়লেই আজকাল তার হাসি পায়। লতার মনে হয়,
আমার একটা মেকি আধুলি চুরি করে আভার যদি কিছু লাভ হয় হোক, আমার তো কিছু হারাচ্ছে না। আমার কিছু কেউ কেড়ে নিতেও পারবে না, এমনকি প্রসাদেরও সেই ক্ষমতা নেই।
এই বরাকর কলোনিতে আসার পর প্রসাদের বউ সেজে সে সবার কাছ থেকে এত ভালোবাসা স্বীকৃতি পেয়েছে যে তার জোরেই লতা সকলকে ছাপিয়ে গেছে। লতা ভাবে,
এমনি করেই যদি দিন কেটে যায় যাক না, বাইরেটা এত বিচিত্র, ভেতর শূন্য থাকলে আর ক্ষতি কি।
লতার দিনগুলো এই আশ্বাসেই ভরে উঠেছিল। চোরাবালির ওপর কত বড় দালান তোলা যায়, প্রসাদ ও লতার সংসার তার প্রমাণ। একদিন আভার জ্বরের খবর এল। প্রসাদ সেই খবর পেয়ে বেরিয়ে চলে গেল। সারাটা দিন সেখানেই কাটিয়ে ফিরল সন্ধ্যায়। আভার জ্বরের সঙ্গে হিস্টেরিয়ার মতো একটা উপসর্গ দেখা দিয়েছে। শুধু অকারণ কান্না, রণজিৎ বলেছে আভার জ্বর আগেও হয়েছে, কিন্তু এসব উপসর্গ কখনো ছিল না। আভার কথা ভাবতে ভাবতেই বাড়ি ফিরে প্রসাদ দেখল লতা তখনও ফেরেনি। প্রসাদ ঘরের ভেতর একা ঘুরে বেড়াতে লাগল। ঘরের মধ্যে চারিদিক থেকে একটা বিকৃত বিভীষিকা তাকে যেন চেপে ধরল। কিছুক্ষণের মধ্যে লতা ফিরল। অনেকদিন পরে প্রসাদ আজ তার সঙ্গে কথা বলল।
লতা, তুমি বড় বেশি বাড়াবাড়ি করছ। আভার নামে নিন্দের ওটা বা সাহস পেলে কোথায় তুমি?
নিন্দে আমি করেছি? কই, আমি তো আভার নামে কোথাও কিছু বলিনি।
সেটাও একরকম নিন্দে ও অপমান করাই হল।
মানে?
আভা তোমার নামে কোথাও কোথাও নিন্দে মন্দ করেছে।
ও,
তুমি ওর নামে কিছু বলনি, তাহলে লোকের চোখে কে ছোট হল? সেটাও তো এক ধরনের অপমান, তাই না?
প্রসাদের কথাগুলোর মধ্যে উত্তেজনা ছিল না। প্রসাদের মেজাজও আজকাল আগের মতো আর দপ করে চলে ওঠে না। বিচারকের রায়ের মতো অবিচল সিদ্ধান্তে তীক্ষ্ণ ও শান্ত স্বরে কথাগুলো বলল প্রসাদ। লতাও নির্বিকারভাবে কথাগুলো শুনে শান্তভাবেই বলল,
বেশ, বলো তাহলে কি করব।
না, তোমাকে দিয়ে আর বেশি নাটকে খেলা করাতে চাই না আমি। অনেক করেছ, বেশ ভালোভাবেই করেছ, কিন্তু তোমার দিক থেকেই ভেবে দেখো লতা, চিরকালই তো এমনিভাবে চলতে পারে না, তাতে তোমারই বা কি লাভ? তারপর আজ যদি ঘুণাক্ষরেও কেউ টের পায় তুমি কি বস্তু, তাহলে আমি কোথায় থাকি, আমার কি হবে বলো? তুমি আমার মান মর্যাদা চাবিকাঠি আগলে বসে থাকবে তা তো হয় না, তোমাকে ভয় করে চলতে হবে, তোমার মেজাজ মর্জির দিকে সবসময় ভয়ে ভয়ে চেয়ে থাকতে হবে, তা হয় না।
লতা টেবিল ল্যাম্পটার দিকে এক দৃষ্টিতে এতক্ষণ তাকিয়েছিল, এখনো তেমন ভাবেই দাঁড়িয়ে রইল সে। কথা বলতে সেও জানে, কিন্তু এই অভিযোগ খণ্ডন করার মতো যুক্তি তার নেই, তার সে শিক্ষা দীক্ষাও নেই, সে প্রয়োজনও কখনো হয়নি। প্রসাদ আবারও বলল,
তোমার চলে যাওয়া উচিত লতা।
লতার শরীর পাথরের মূর্তির মতো তেমনি স্তব্ধ হয়ে রইল।
তোমার যা পাওনা হয়েছে সব মিটিয়ে দিচ্ছি, আরো কিছু দেব।
লতা অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, তারপর আস্তে আস্তে বলল,
কিন্তু তারপর আমার চলবে কি করে?
সেটাও কি আমার ভাবনা? ভুলে গেছো না এখানে এসে প্রথম দিন তোমায় রাখতে হয়েছিল বলে কি কাণ্ড করেছিলে? বাক্স প্যাট্রা নিয়ে স্টেশন পর্যন্ত চলে গিয়েছিলে, কত সাধ্য হয়েছিল মনে আছে? তোমার মতো একটা দুকড়ি।
প্রসাদ হঠাৎ মাঝপথেই চুপ করে গেল, তার কথার মধ্যে এক তিল মিথ্যে নেই, লতার প্রতিবাদের কোনো অবকাশও নেই, নিছক নিরেট সব সত্য কথা, কাহিনী নয় ঘটনায় গড়া ইতিহাস। কিন্তু সেদিনের কথা আর না বাড়িয়ে প্রসাদ আবার শান্ত হয়ে এল, বলল,
তুমি যে জন্য এসেছিলে সে প্রয়োজন আমার আর নেই, সে রুচিও আমার আর নেই। তুমি এখানে মিছিমিছি পড়ে আছো লতা, সত্যি আমি এভাবে টিকতে পারছি না লতা, তোমার বোঝা উচিত।
কথা বলার সময় শেষের দিকে প্রসাদের গলার স্বর আরো নরম হয়ে এল, এক পীড়িত মানুষের কাতর উক্তির মতো, নিঃসহায় আবেদনের মতো শোনালো তার কথাগুলো। লতা বলল,
তুমি সত্যি বলছ আমায় যেতে হবে?
হ্যাঁ, শুধু ভাবছি কার সঙ্গে যাবে।
তার জন্য তোমাকে ভাবতে হবে না, আমি একাই যাব। কেউ জিজ্ঞেস করলে বলে দিও, কিছু বলে দিও যে মামা কাকা কেউ এসে নিয়ে গেছে, কাল পরেই যাচ্ছি।
আরে লতা!
লতা হঠাৎ সরে গিয়ে প্রায় চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলে ঘর ছেড়ে চলে গেল। মাত্র আজ রাত্রিটা, জেগে থাকলেও কেটে যাবে, ঘুমিয়ে পড়লেও কাটবে, তবু লতা ঠিক করল খুব ভোরে উঠে বিক্রম আসবার আগেই সে চলে যাবে, কিন্তু প্রতিশোধ নিয়ে তবে যাবে সে। লতা ভেতরের বারান্দায় অন্ধকারে মেঝের ওপর নিঝুম হয়ে বসেছিল, উঠোনে তখনও থালায় সাজানো ডালের বড়িগুলো হিমে ভিজছে, আচারের বয়াম দুটো রয়েছে এখনো উঠিয়ে রাখা হয়নি, আর প্রয়োজনও নেই। লতা একবার নিজের মনে হেসে ফেলল,
ভদ্রলোক ভয় পেয়েছে, যদি কেউ টের পেয়ে যায়। আর যদি মাসিমা বুঝতে পারেন, তারকবাবু হরিশবাবু শুনতে পান যে আমি লতা নই, আমি তারকেশ্বরের পঞ্চি বিবি, আমি যদি ফাঁস করে দিই, না না, কিন্তু তা কি করে হয়, সে যে অসম্ভব, ওভাবে তো প্রতিশোধ নেওয়া যায় না। না না, এখানের সকলে ভালোবেসে চিরকাল তো আমাকে মনে রাখবে, আমাকে নিয়ে আলোচনা করবে, এটাই তো ভালো। আমার এই পাওয়া থেকে আমি নিজেকে কেন বঞ্চিত করব? আর কি আছে আমার যে এইটুকুই হারাবো, তা ওই ওই ভদ্রলোকের জন্য? না না, তা তা হতে পারে না, হতে পারে না। বুড়ো মানুষ রাখাল বাবু মেসমশাই, ঠাকুর দেবতার মতো শুদ্ধ উনি। আমার মাথায় হাত দিয়ে কতবার আমাকে আশীর্বাদ করেছেন, সব পাপ আমার লাগুক, মেসমশাই চিরদিন এমনই সুখী থাকুন, মাসিমার বেরি বেরি সেরে যাক ঠাকুর।
ভাবতে ভাবতে লতার গলা ব্যথা করতে লাগল, গলার কাছটায় একটা তীব্র হাহাকার দলা পাকিয়ে তার নিঃশ্বাস আটকে দিতে লাগল। কোনো মতে জোরে নিঃশ্বাস নিয়ে সে নিজেকে একটু গুছিয়ে নেবার চেষ্টা করল। তার মনে হল আরো কয়েক বছর কেটে যাওয়ার পরেও কেউ হয়তো জানতেও পারবে না এ বাড়ির বুকের মধ্যে এমন কত কান্না ভেজা রাত লুকিয়ে থেকে যাবে। তখনও হয়তো লোকে শুধু জানবে লতা মরে গেছে, বিধবা আভার মাথায় নতুন করে সিঁদুরের দাগ পড়বে, এই বাড়ির ঘরে ঘরে ওর সংসারপনার চুড়ি শাঁখা বাজবে ঠং ঠং মিষ্টি শব্দ করে। লতার চোখ দুটো জ্বলে উঠল, দাঁতে দাঁত ঘষে গেল তার। মুহূর্তেই মনে পড়ল পাশের ঘরে প্রসাদ কি করছে এখন,
উনি কি করছেন এখন দেখি তো।
তাকিয়ে দেখল লতা সে ঘরে এখনো আলো জ্বলছে,
মতি গতি ফিরে গেছে দেখছি, একবার চাচিয়ে দেখলে হয় না? রেশমি পায়জামাটা পরে বেনি তুলিয়ে চোখে সুরমা লেপে এক পাত্র উইস্কি নিয়ে যদি কোলের ওপরে গিয়ে চড়ে বসি কি করবে তখন? চরিত্রবানের মুরুদটা একবার দেখি না।
কিন্তু পারল না লতা, করতে পারলেও যে ভালো ছিল, তবে এভাবে প্রতিশোধ নেওয়া যায় না। লোকটাকে কুষ্ঠরোগীর মতো অস্পৃশ্য মনে হচ্ছে আজ লতার, জীবনে কোনো লুচ্চাকে ছোঁয়ার আগে এত ঘৃণা এর আগে কোনো দিন হয়নি তার। কড়া করে এক পেয়ালা মদ গিলে নিলে বোধহয় এ ঘেন্না ভেঙে যাবে, কিন্তু মদ খাবার কথাটা মনে হতেই বুকটা দুরু দুরু করে উঠল লতার। তার সব সামর্থ্য যেন খসে পড়ে গেছে, সব দিক দিয়ে অসহায় হয়ে গেছে সে। চোখ দুটো আঁচল দিয়ে মুছে নিল লতা, তার মনে হল যাত্রা গানের পালায় রানীগুলো বনবাসে যাওয়ার আগে বোধহয় এইরকম করেই কাঁদে। নিস্তব্ধ রাত্রির শূন্যতার মধ্যে একটা প্রতিশোধের মুহূর্তকে শুধু মনে মনে জপছিল লতা। মেয়ে কি আত্মপ্রেমী রঙিন ওই ভদ্র রক্ত বীজের পাপমুক্ত পৌরুষের ওপর শেষবারের মতো পঞ্চি বিবির ভাষার থুতু ছিটিয়ে দিয়ে চলে যেতে হবে তাকে। এইটুকু প্রতিশোধের তৃপ্তি নিয়েই চলে যেতে চায় লতা, মনে মনে নিজেকে গুছিয়ে আনতে চেষ্টা করে সে। ওদিকে পাশের ঘরের ভেতর হঠাৎ পড়া বন্ধ করে প্রসাদ চিন্তিত হয়ে পড়ল, তার মনে হল আহত সাপ পালিয়ে গেলেও কোনোদিন যদি ফিরে এসে কামড়ায় তখন সে কি করে আটকাবে? প্রসাদের মন হঠাৎ এই ধরনের একটা আশঙ্কায় ভরে উঠল। মুহূর্তের মধ্যে তার মনে হল আজ লতাকে রাগানো তার ঠিক হয়নি, বরং বেশি খুশি করে ভুলিয়ে ভালিয়েই লতাকে বিদায় দেওয়া উচিত তার। একতাড়া নোট ড্রয়ার থেকে বার করে প্রসাদ লতার কাছে আলো হাতে নিয়ে এসে দাঁড়াল। এই নাও লতা, আমার উপর মনে মনে রাগ পুষে রাখলে না তো, আমি তো তোমাকে কখনো ঠগাইনি, ক্ষতি করিনি তোমার। লতা শুধু হাত পেতে নোটগুলো নিল, কিছু বলল না। প্রসাদ আবার বলল,
কি হলো? চুপ করে রইলে যে? মুখ তুলে তাকায় লতা। প্রসাদের হাতে লণ্ঠনের আলো লতার চোখের ওপর ছড়িয়ে পড়েছে। প্রখর হয়ে জ্বলছে লতার চোখের তারা, যেন বিবরের অন্ধকার থেকে ফনা তুলে এক বিষধরী তার জীবন শত্রুর দিকে তাকিয়ে আছে। লতার উন্মত্ত চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল প্রসাদ। সে কাঁপা গলায় বলল, লতা। ছোবল মারল না লতা। লণ্ঠনের আলো থেকে নিজের দৃষ্টিটাকে আড়াল করার জন্যই হেঁটমুখ হয়ে মাথার উপর কাপড়টা বড় করে টেনে নিল সে। না, প্রসাদের কাছ থেকে নগদ টাকা হাতে নেওয়া সত্ত্বেও সে এখনো বেশ্যা পঞ্চিবিবি হয়ে উঠতে পারেনি। মনে মনে সে এখনো বরাকরের ভদ্র সমাজের কাছে প্রসাদের স্ত্রী। এ বড় সম্মানের পরিচয়, একে ভাঙতে দেওয়া চলে না। প্রসাদ আবার কোঁকিয়ে উঠল। লতা, লতা, কিছু মনে করো না, বিশ্বাস করো, আমি কিন্তু সত্যি তোমার কোনো ক্ষতি করতে চাই না। তীব্র বেদনাকে চাপা দিতে মুখের রেখায় এক ঝলক মেঘি হাসি তুলে আনল লতা।
না না, তুমি কেন ক্ষতি করতে চাইবে? আভা ঠাকুরজি আমার এই সর্বনাশটা করল।
মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন বারবধূ। লেখক সুবোধ ঘোষের জন্ম বিহারের হাজারিবাগ শহরে 1909 সালে, মৃত্যু 1980 সালে। তার বিস্তৃত বৈচিত্র্যময় কর্মজীবনে তিনি কখনো বাস কন্ডাক্টর, কখনো সার্কাসের ক্লাউন, কখনো বা গান্ধীজির সহচর, আবার আনন্দবাজার পত্রিকার রবি বাসরীয়তে সহকারী ও পরবর্তীকালে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর পদেও কাজ করেছেন। তাঁরই বর্ণময় কর্মজীবনের অভিজ্ঞতাই তাঁকে বাংলা সাহিত্যের এক কালজয়ী এবং অত্যন্ত শক্তিশালী কথা সাহিত্যিক হয়ে উঠতে সাহায্য করে। তার বহু জনপ্রিয় গল্প উপন্যাস থেকে বাংলা ও হিন্দি দুটি ভাষাতেই অসংখ্য সিনেমা তৈরি হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যতুগৃহ, ইজাজত, অযান্ত্রিক, ফসল, চিচ্চোর ইত্যাদি। আর আজ যে গল্পটি শুনলেন, এই বারবধূ গল্পটি একসময় নাটক রূপে মঞ্চস্থ হলে তা বাংলা নাট্য জগতের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং পরে এই গল্প থেকে বাংলা ভাষায় সিনেমাও তৈরি হয়। আজকের গল্প পাঠে শেখর, প্রসাদ, প্রসূন দাস, লতা, আম্রপালি ঘোষ মিত্র, আভা, দেবশ্রী দাস চৌধুরী। অন্যান্য চরিত্রে সোমক রায়, পর্ণালী ব্যানার্জি, শুভম সাহা, গার্গী চট্টোপাধ্যায়, অনিন্দিতা ঘোষ মিত্র, সপ্তর্ষি সেন ও শ্রীয়ান দাস। নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনা শাউলি মজুমদার। নাট্যরূপ সহায়তা প্রীতম বাগচি। পরিচালনা শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনা ইন্দ্রাণী। প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibangla অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ।
মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।